الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اشبت رسالة حضرت بايجد بستامي رحمة الله تعالى عليه اتر الدعاء هي الله پاك دیکھو اي پستقى حضرت بايجد بستامي رحمة الله تعالى عليه پوربه برشن بي تاكي شربتا تمہار نیکر باندھا در پرتی بھالو باشا پوشن کاری بانیا داؤ ایبان تاكي تار ما بابا او پوریوار پوریجان شو بینا ایشب خما করে দাও আমিন বিজাহি খাদামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফের ফজিলত আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুমহান বাণী আমার উপর অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করো নিশ্চয় তোমাদের আমার উপর দরুদে পাক পাঠ করা নিশ্চয় তোমাদের আমার উপর দরুদ পাঠ করাটা তোমাদের গুনাহের জন্য ক্ষমা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ইসলামী ভাইরা আউলিয়া কিরাম রহিমাহুল্লাহ সালামের আলোচনা রহমত অবতীর্ণ হওয়ার মাধ্যম এবং এর দ্বারা ঈমান সজীব উষ্ণতা ও বৃদ্ধি লাভ করে এছাড়া মূল্যবান জ্ঞানের ভাণ্ডারও হাতে আসে বস্তুত আউলিয়া কিরাম রহিমাহুল্লাহ সালামের জীবনের প্রতিটি দিক তাদের মধ্যে সংশোধনের হাজারো মাদানী ফুল ধারণ করে আসুন আল্লাহ পাকের এক বলি হযরত সাইয়েদনা বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনের কিছু সংক্ষিপ্ত ঘটনা লক্ষ্য করুন মাদারজাত ওলি অর্থাৎ জন্মগত ওলি হযরত সাইয়েদনা বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ তাআলা আলাইহি মাদারজাত ওলি ছিলেন তার বিলায়েতের আলামত সমূহ সেই সময় থেকেই প্রকাশ পেতে শুরু করেছিল যখন তিনি তার মা জননীর গর্ভে ছিলেন সুতরাং তার মা জননী বলেন যখন বাইজিদ আমার গর্ভে ছিল যদি সেই দিনগুলোতে কোনো মুস্তাবে জিনিস অর্থাৎ যার হালাল হারাম হওয়া জানা নেই এমন খাবার আমার পেটে চলে যেত তবে আমি ততক্ষণ পর্যন্ত বড় অস্থির থাকতাম যতক্ষণ আমি আমার গলায় আঙ্গুল ঢুকে বমি করে তা বের করে না ফেলতাম হে ওলি প্রেমিকগণ হারাম তো দূরের কথা আউলিয়া কিরাম রহিমাহুল্লাহ সালাম সন্দেহজনক জিনিস থেকেও বেঁচে থাকতেন অথচ আজকাল পরিস্থিতি এতটাই নাজুক যে জিনিস হারাম হওয়া নিশ্চিত তারও কোনো পরোয়া করা হয় না এবং তা খেয়ে ফেলা হয় যেমন কিছু লোক সুদি ব্যবসা করে ঘুষ নিয়ে মাপঝোকে ডান্ডি মেরে এবং ব্যবসায় মিথ্যা বলে হারাম উপার্জন করে এবং খায় তেমনি অনেক লোক চাকরির সময় ডিউটি পুরো করে না কিন্তু পুরো বেতন নেয় এবং তা বিনা দ্বিধায় হজম করে ফেলে তাদের এই অনুভূতিও হয় না কারণ তাদের বিবেক মৃত হয়ে গেছে মাতার খিদমত হযরত সাইয়েদনা বাইজিদ বিসলামী রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার মা জননীর অত্যন্ত বাধ্য ছিলেন এর বরকতে আল্লাহ পাক তাকে উচ্চ মর্যাদা দান করেছিলেন সুতরাং তিনি নিজের ব্যাপারে নিজেই বলেন আল্লাহ পাক আমাকে যে এত মহিমা ও শান দান করেছেন তার কারণ হলো আমি আমার মায়ের অনেক খিদমত করেছি হযরত সাইয়েদনা বাইজিদ বিসলামী রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার মায়ের এত বাধ্য ছিলেন যে এর উদাহরণ খুব কমই দেখা যায় এ সম্পর্কে তার একটি ঘটনা পেশ করা হচ্ছে পানি নিয়ে সারা দাঁড়িয়ে রইলেন হযরত সাইয়েদনা বাইজিদ বিসলামী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন একবার তীব্র শীতের রাতে আমার মা আমাকে পানি আনতে নির্দেশ দিলেন যখন আমি গ্লাসে করে পানি নিয়ে এলাম তখন আমার মায়ের চোখ লেগে গিয়েছিল আমি পানি নিয়ে আমার মায়ের মাথার পাশে দাঁড়িয়ে রইলাম এমনকি তীব্র ঠান্ডার কারণে গ্লাসের পানি বরফ হয়ে গেল যখন মা উঠলেন মায়ের মমতা উতলে উঠল এবং জিজ্ঞাসা করলেন বেটা তুমি কি পানি নিয়ে সারা রাত দাঁড়িয়েছিলে আমি বললাম জি হ্যাঁ আপনি পানি চেয়েছিলেন এবং যখন আমি পানি নিয়ে হাজির হলাম তখন আপনি ঘুমিয়েছিলেন এবং আদব আমাকে অনুমতি দেয়নি যে আমি আপনাকে ঘুম থেকে জাগাই আর এমন যেন না হয় যে আপনি ঘুম থেকে জাগ্রত হন আর পানি না পাওয়ার কারণে তৃষ্ণার কষ্টে ভোগেন তাই আমি পানি নিয়ে দাঁড়িয়ে রইলাম হে আশিকানের রসুল নিশ্চয়ই পিতামাতার আনুগত্যের উদ্দীপনায় ভরপুর হযরত সাইয়েদনা বাইজিদ বিসলামী রহমাতুল্লাহ তাআলা আলাইহির এই ঘটনাগুলোতে আমাদের জন্য বড় শিক্ষা রয়েছে একদিকে সাইয়েদনা বাইজিদ বিসলামী রহমাতুল্লাহ তাআলা আলাইহি ছিলেন যিনি তার মায়ের এত খেয়াল রাখতেন যে উচ্চ মর্যাদা লাভ করেছিলেন অন্যদিকে আমরা অকর্মণ্য মানুষেরা রয়েছি যাদের বাহ্যিক রূপ ধার্মিকতার ঘোষণা করে এবং বাহ্যিকভাবে বড় নেক সুরত ও রাসূল প্রেমিক মনে হয় কিন্তু অবস্থা এই যে যদি মা বেচারি কোনো কথা বলেন তবে প্রথমে শোনেনই না আর যদি শোনেন তো একদম ধমক বা তিরস্কার করে জবাব দেন এছাড়া যদি মায়ের কোনো কথা বুঝতে না পারি তাহলে একদম ঝগড়া করে এমন বাক্য বলতে শুরু করি আমার কাছে সময় নেই আমি ঘুমাচ্ছি মাথা খারাপ করছো কেন নাকি ইত্যাদি ইত্যাদি চিন্তা করুন যখন আমাদের মায়ের সাথে কথা বলার ধরন এমন হবে তখন আমাদের মন ইবাদতে কিভাবে লাগবে আমাদের গুনাহের অভ্যাস কিভাবে দূর হবে আমাদের বিবেক কিভাবে জাগ্রত হবে ইবাদতে বিনয় নম্রতা কিভাবে সৃষ্টি হবে না জানি দিনে কতবার আমরা মা বাবাকে ধমকাই যদি কেউ এই জন্য মা বাবাকে ধমকায় যে তারা নামাজ পড়ে না তবে তার অনুমতি নেই কারণ এটি তাদের এবং তাদের রবের ব্যাপার আমাদের জন্য নির্দেশ হলো যে মা বাবা শরীয়তের গণ্ডির মধ্যে থেকে যে নির্দেশই দেন আমরা যেন তা পালন করি। তবে যদি মা বাবা শরীয়তের পরিপন্থী কোনো কাজ করতে বলেন তাহলে সেক্ষেত্রে তাদের আনুগত্য করা যাবে না। নিশ্চয়ই ভাগ্যবান সেসব মানুষ যাদের মা বাবা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে দুনিয়া থেকে বিদায় নেন, ভাগ্যবান মানুষ। আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আতার কাদেরী দামাত বারাকাতুল্লাহ আলিয়া বলেন, আলহামদুলিল্লাহ মা বাবার আনুগত্যের ব্যাপারে আমার মন খুবই সন্তুষ্ট, আর সেটা এভাবে যে আমি বাবার ছায়া দেখিনি। সম্ভবত আমার বয়স যখন দেড় বা দু বছর ছিল তখন আব্বাজান ইন্তেকাল করেন, তাই আমার আব্বাজানের সাথে কথা বলার সুযোগই হয়নি। তাকে অসন্তুষ্ট করা তো দূরের কথা, আমার মা বেঁচে ছিলেন আলহামদুলিল্লাহ। তিনি দুনিয়া থেকে এমন অবস্থায় বিদায় নিয়েছেন যে তিনি আমার প্রতি খুশি ছিলেন। এটা অসম্ভব নয় যে আজ অনেক মানুষের মনোযোগ আমার দিকে আকর্ষিত হওয়ার কারণ আমার মা আমার প্রতি খুশি থাকার বরকত। আমার মায়ের ইন্তেকাল বৃহস্পতিবার হয়েছিল, কিন্তু তার তিন দিন আগে রবিবার তার হার্ট অ্যাটাক হয়েছিল, যা বাড়ির লোকেরা বুঝতে পারেনি। কিন্তু আমার সন্দেহ হয়েছিল যে হার্ট অ্যাটাক হয়েছে, তাই আমি বাড়ির লোকদের একত্রিত করে সম্মিলিতভাবে তওবা করাই, এবং এভাবে আলহামদুলিল্লাহ আমার মাও তওবা করলেন এবং কালিমা শরীফ পড়লেন। আলহামদুলিল্লাহ আমার মায়ের ইমানের এত অনুভূতি ছিল যে যদি কারো মুখ থেকে কোনো অনুপযুক্ত বাক্য বেরিয়ে যেত তাহলে বাড়ির সকলকে বলতেন যে তওবা করো এবং কালিমা পড়ো। এমনকি কখনো কখনো আমাকে জিজ্ঞাসা করতেন যে আমার মুখ থেকে অমুক বাক্য বেরিয়ে গেছে, কুফর তো নয়। শেষ দিন বৃহস্পতিবার ছিল, সফর মাসের ১৭তম রাত এবং আমি একটি ইজতেমায় শরীক ছিলাম। এমন সময় আমার বাড়ি থেকে ডাক এলো যে তাড়াতাড়ি বাড়ি চলে আসো। যখন আমি বাড়িতে পৌঁছালাম তখন আমার মায়ের কথা বন্ধ হয়ে গিয়েছিল এবং তিনি সাকারাতের অবস্থায় ছিলেন। তারপর আমরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করলাম। এই সময় প্রায় ১০:১৫ তার রুহ সহজে কবজ হয়ে গেল। পরে আমার বড় বোন আমাকে বললেন যে মাহের জেহবা কালিমা শরীফ পড়তে পড়তে এবং ইস্তেগফার করতে করতে বন্ধ হয়েছিল। তিনি তোমাকে খুব স্মরণ করছিলেন এবং বারবার বলছিলেন যে আমার কলিজাকে তাড়াতাড়ি ডাকো যেন সে আমার থেকে দূরে না থাকে। ইন্তেকালের দিন ঈশার আগে আমি আমার মায়ের সাথে খাবার খেয়েছিলাম এবং যখন আমি নামাজ আদায়ের জন্য বিদায় নিতে যাচ্ছিলাম তখন আমার মা আমাকে বলতে লাগলেন, কাছে এসো কাছে এসো, আমি তোমার হাত চুমু খাবো। আমি আরজ করলাম, আপনি আমার নয় বরং আমি আপনার হাত চুমু খাবো। যাই হোক, আমার মা এমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যে তিনি আমার প্রতি খুব খুশি ছিলেন। প্রিয় ইসলামী ভাইরা, মানুষের স্বভাব অনুযায়ী কখনো কখনো মানুষ মা বাবার অবাধ্য হয়ে যায়। তাই শবে বরাত, রমজান শরীফের আগমন এবং অন্যান্য ছোট বড় দিনগুলোতে সময় সময় পা ধরে হাত জোর করে মা বাবা এমনকি সম্ভব হলে সমস্ত পরিবারের সদস্যদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। যতটুকু সম্ভব মা বাবাকে খুশি রাখুন। যদি মা বাবা টাকা চান তবে বাড়িয়ে দিন, যেমন এক ছেলে ৫ এবং ১০ ছেলে ৫০ দিন। আর এভাবে মা বাবার খিদমত করে তাদের দোয়া নিন, ইনশা আল্লাহ উভয় জগতে আপনার পরিত্রাণ হবে। তবে এই কথাটি খেয়াল রাখবেন যে যদি মা বাবা শরীয়তের পরিপন্থী কোন নির্দেশ দেন তবে তা মানবেন না। যেমন মা বাবা যদি দাড়ি মুন্নাতে বলেন তবে দাড়ি মুন্নাবেন না, মুন্ডালে গুনাহগার হবেন। মনে রাখবেন যে বিষয়ে আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ বিদ্যমান, তার বিরুদ্ধে মা বাবা বা অন্য কেউ হলেও কারো আনুগত্য জায়েজ নেই। একসাথে দুটি সত্তার হক আদায় হতে পারে না। হযরত সাইয়েদুনা বায়েজিদ বিসলামী রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার মা জননীর খুব সেবা করতেন এবং তার কাছে দোয়া চাইতেন। একবার তিনি মক্তবে অর্থাৎ মাদ্রাসায় সূরা লোকমানের এই আয়াত তিলাওয়াত করছিলেন, কানজুল ইমানের অনুবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করো আমার এবং আপন পিতামাতার। একবার তিনি মক্তবে অর্থাৎ মাদ্রাসায় সূরা লোকমানের এই আয়াত তিলাওয়াত করছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইনিশকুরলি ওয়াল ওয়ালিদাইকা, কানজুল ইমানের অনুবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করো আমার এবং আপন পিতামাতার। তখন তিনি তার মায়ের কাছে উপস্থিত হলেন এবং আরজ করলেন, আমার দ্বারা একসাথে দুটি সত্তার অর্থাৎ আপনার এবং আল্লাহ পাকের হক আদায় হতে পারে না। সুতরাং হয় আপনি আমাকে আল্লাহ পাকের কাছে চেয়ে নিন যাতে আমি আপনার খিদমত করতে পারি, অথবা আপনার সমস্ত হক মাফ করে আমাকে আল্লাহ পাকের কাছে সোপর্দ করে দিন যাতে আমি তার শুকরিয়া আদায় করতে পারি। যেহেতু তার মা একজন বড় পরহেজগার ও নেককার মহিলা ছিলেন, তিনি বললেন, পুত্র আমার সমস্ত হক থেকে বিরত হয়ে তোমাকে আল্লাহ পাকের কাছে সোপর্দ করলাম। এরপর সাইয়েদুনা বায়েজিদ বিসলামী রহমাতুল্লাহ তাআলা আলাইহি সিরিয়া গমন করলেন এবং সেখানে গিয়ে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হলেন। তিনি ৩ বছর পর্যন্ত মরুভূমিতে মুজাহাদা অর্থাৎ কঠোর সাধনা করতে রইলেন এবং এই সময় আল্লাহকে স্মরণ করার এত প্রবলতা ছিল যে তিনি খাবারও খেতেন না। মনে রাখবেন, এমন ব্যক্তিদের রুহানি খাদ্য দান করা হয়, অর্থাৎ আল্লাহ পাক গায়বী ভাবে এমন শক্তি দান করেন যে তাদের পানাহারের প্রয়োজন হয় না। এখন তুমি পরিপূর্ণ হয়েছ। হযরত সাইয়েদুনা বায়েজিদ বিসলামী রহমাতুল্লাহ তাআলা আলাইহি অনেক আউলিয়ায়ে কিরাম রহিমাহুল্লাহ সালামের জিয়ারত করেছেন এবং তাদের সান্নিধ্য থেকে প্রচুর ফয়েজ লাভ করেছেন। এই সকল সত্তার মধ্যে একজন হলেন হযরত সাইয়েদুনা ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ তাআলা আলাইহি। হযরত বায়েজিদ বিসলামী রহমাতুল্লাহ তাআলা আলাইহি দীর্ঘদিন সাইয়েদুনা ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ তাআলা আলাইহির সেবায় নিয়োজিত ছিলেন। একবার সাইয়েদুনা ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে, হে বায়েজিদ, অমুক কুল কুলুঙ্গিতে যে কিতাব রাখা আছে তা নিয়ে আসো। তিনি আরজ করলেন, হুজুর সেই কুলুঙ্গিটি কোন জায়গায়? সাইয়েদুনা ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, তুমি এতকাল আমার কাছে আছো কিন্তু এখনো তুমি জানতে পারোনি যে কুলুঙ্গি কোথায়? তিনি আরজ করলেন, হুজুর কুলুঙ্গি তো দূরের কথা, আমি তো আপনার সান্নিধ্যে থাকাকালীন কখনো মাথা তুলেও দেখিনি। এটি শুনে সাইয়েদুনা ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ তাআলা আলাইহি খুব খুশি হলেন এবং বললেন, এখন তুমি পূর্ণাঙ্গ হয়েছ, বিশ্রামে ফিরে যাও। হে আশিকানে আউলিয়া, যখন বান্দা তার বুজুর্গ উস্তাদ বা মাশায়েখের সান্নিধ্য পায় তখন এদিক ওদিক তাকানো, কাউকে উত্ত্যক্ত করা এবং কারো সম্পর্কে জিজ্ঞাসা করার পরিবর্তে মাথা নিচু করে আদবের সাথে বসে থাকবে এবং নিজেকে একটি খালি পেয়ালা মনে করবে, কারণ যে পাত্র খালি থাকে তাতে কিছু ভরা হয়, যা আগে থেকে ভরা থাকে তাতে আর কিছু ভরা যায় না। কখনো কখনো মানুষ আলেম বা মাশায়েখের কাছে যায় এবং নানা রকম প্রশ্ন করে তাদের পরীক্ষা নিতে শুরু করে, অথচ তারা জানে না যে তাদের নিজেদেরই পরীক্ষা নেওয়া হচ্ছে। মনে রাখবেন, যদি আকীদা তথা দৃঢ় বিশ্বাস পরিপূর্ণ হয় তবে ফয়েজ অবশ্যই পাওয়া যায়। আর কিভাবে পাওয়া যায় তার অনুমান এই ঘটনা থেকে নিন। যেমন একদল ডাকাত লুটপাট করার জন্য বের হলো, এই সময় তারা একটি সরাইখানায় আশ্রয় নিল এবং সেখানে এমন ভাবে প্রকাশ করলো যে আমরা আল্লাহর পথের মুসাফির। সরাইখানার মালিক একজন নেককার ব্যক্তি ছিলেন, তিনি আল্লাহর সন্তুষ্টি লাভের নিয়তে তাদের খুব খেদমত করলেন। সকালে ডাকাতরা কোথাও চলে গেল এবং লুটপাট করে সন্ধ্যায় সেখানেই ফিরে এলো। গত রাতে সরাইখানার যে ছেলেটিকে তারা চলাচলে অক্ষম দেখেছিল সে আজ বিনা কষ্টে চলাফেরা করছে। তারা আশ্চর্য হয়ে সরাইখানার মালিককে জিজ্ঞাসা করল, এ কি সেই কালকের প্রতিবন্ধী ছেলেটি নয়? তিনি অত্যন্ত সম্মানের সাথে জবাব দিলেন, জি হ্যাঁ, এ সেই ছেলে। জিজ্ঞাসা করল, এ কিভাবে সুস্থ হলো? জবাব দিলেন, এ সবই আপনাদের মতো আল্লাহর পথের মুসাফিরদের বরকত। ব্যাপার হলো যে আপনারা যা খেয়েছিলেন তার কিছু অংশ অবশিষ্ট ছিল, আমরা আপনাদের জুটা খাবার শেফার নিয়তে আমাদের প্রতিবন্ধী শিশুকে খাইয়েছিলাম এবং জুটা পানি দিয়ে তার শরীরে মালিশ করেছিলাম। আল্লাহ পাক আপনাদের মতো নেককার বান্দাদের জুটা খাবার এবং পানির বরকতে আমাদের প্রতিবন্ধী শিশুকে শেফা দান করেছেন। যখন ডাকাতরা এই কথা শুনলো তাদের চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। তারা কাঁদতে কাঁদতে বলল, এসবই আপনার সুধারণার ফল, অন্যথায় আমরা তো বড় গুনাহগার মানুষ। শুনুন, আমরা আল্লাহর পথের মুসাফির নই বরং ডাকাত। আল্লাহ পাকের এই অনুগ্রহ আমাদের অন্তরের জগৎকে পাল্টে দিয়েছে। আমরা আপনাকে সাক্ষী রেখে তওবা করছি। সুতরাং তারা তওবা করে নেকির পথ ধরল এবং মৃত্যু পর্যন্ত তওবার উপর অটল রইল। প্রিয় ইসলামী ভাইরা, শুনলেন তো, ডাকাতদের জোটক থেকে প্রতিবন্ধী শিশু সুস্থ হয়ে গেল। এই সরাইখানার মালিকের সত্যিকারের আকীদা অর্থাৎ বিশ্বাসের ফল ছিল যে তিনি ডাকাতদের আল্লাহর পথের মুসাফির মনে করে তাদের খেদমত করেছিলেন, অন্যথায় তারা আসলে ডাকাত ছিল। মনে রাখবেন, আসল কথা হলো আকীদা। যদি আমরা কোন জিনিসকে বিশ্বাসের চোখে দেখি তবে আমাদের কাছে অন্য কিছু দেখা যাবে, আর যদি সেই জিনিসকেই সমালোচনার চোখে দেখি তবে অন্য কিছু দেখা যাবে। যদি আমরা কোনো ব্যক্তির কাছে ভালোবাসা ও বিশ্বাস নিয়ে উপস্থিত হই তবে তার ঘাম থেকেও সুগন্ধি আসবে, আর যদি সমালোচনা নিয়তে যাই তবে তার সুগন্ধি থেকেও দুর্গন্ধ আসবে। হযরত সাইয়েদুনা বায়েজিদ বিসলামী রহমাতুল্লাহ তাআলা আলাইহি আদবের প্রতি খুব বেশি খেয়াল রাখতেন। এমনকি যদি কাউকে আদবের পরিপন্থী কোনো কাজ করতে দেখতেন তবে তার সঙ্গ এড়িয়ে চলতেন। একদা সাইয়েদুনা বায়েজিদ বুস্তামী রহমাতুল্লাহ তাআলা আলাইহি একজন বুজুর্গের খেদমতে উপস্থিত হলেন যার খ্যাতি তিনি অনেক শুনেছিলেন। ঘটনাক্রমে সেই বুজুর্গ কিবলার দিকে মুখ করে থুতু ফেললেন। তখন তিনি সেখান থেকে ফিরে এলেন এবং বললেন, এই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব সমূহের মধ্যে একটি আদবের প্রতিও বিশ্বস্ত নয়, তাহলে যে জিনিসের অর্থাৎ বেলাতে দাবি করে তার প্রতি কিভাবে বিশ্বস্ত হব? সাইয়েদুনা বায়েজিদ বুস্তামী রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর আদবের এমন অবস্থা ছিল যে যখন তিনি নামাজের জন্য মসজিদের দিকে যেতেন তখন রাস্তায় থুতু ফেলতেন না, এই ভেবে যে আমি এখন আল্লাহ পাকের দরবারে উপস্থিত হতে যাচ্ছি। একটু চিন্তা করুন, আমাদের অবস্থা এমন যে আমরা চিন্তা না করেই যেখানে খুশি সেখানেই থুতু ফেলি। এমনকি কিছু লোক মক্কা শরীফ ও মদিনা শরীফের অলিগলিতেও থুতু ফেলতে ও নাক পরিষ্কার করতে দ্বিধা করে না, অথচ এগুলো সে বরকতময় গলি যা আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক কদমের চুম্বনের সৌভাগ্য লাভ করেছে। হ্যাঁ, যে সকল কাজে মানুষ বাধ্য তা ভিন্ন কথা, যেমন প্রাকৃতিক প্রয়োজনের মতো বিষয়ে মানুষ অপারগ, কিন্তু গলি ও রাস্তায় থুতু ফেলার ক্ষেত্রে তো অপারগ নয়। মনে রাখবেন, গলি ও রাস্তায় থুতু ফেলা এমনিতে আদবের পরিপন্থী, আর মক্কায় মুকারমা ও মদিনায় শরীফের মতো পবিত্র শহরগুলোতে তো আরো বেশি সতর্কতা প্রয়োজন। সংক্ষেপে, আমরা যত বেশি আদব করব ইনশাআল্লাহ তত বেশি লাভবান হব। বা আদব বা নসিব, বে আদব বে নসিব, অর্থাৎ আদব বলারা ভাগ্যবান, বিআদবরা দুর্ভাগা। যাই হোক, যতক্ষণ পর্যন্ত বান্দা শরীয়ত অনুযায়ী আমল না করে ততক্ষণ পর্যন্ত তরিকতে কোনো মাকাম অর্থাৎ স্থান অর্জন করতে পারে না। এই যুগে কিছু লোক নামাজ কাজা করে এবং দাড়ি কামায় বা খুব ছোট করে রাখে, কিন্তু তা সত্ত্বেও নিজেদেরকে সাহিবে তরিকা অর্থাৎ তথা তরিকত পন্থী বলে দাবি করে এবং বাড়াবাড়ি করে তরিকতের অনেক বড় কিছু বলে দাবি করে। সাধারণ মানুষ দিনই জ্ঞান থেকে দূরে থাকার কারণে আজকাল অনেকেই তরিকতের নামে নিজেদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। প্রিয় ইসলামী ভাইরা, যখন আমরা হজের জন্য যাই তখন নিজেদের বাড়িতে হজ মোবারক বোর্ড লাগাই এবং বড় শান সহকাতের সাথে ইহরাম বেঁধে এয়ারপোর্টে ছবি তুলি, কিন্তু সাইয়দনা বায়েজিদ বুস্তামী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর হজের সফরের স্টাইল ছিল একেবারে ব্যতিক্রমী। তিনি সফরের সময় প্রতি কয়েক কদম পরপর দু রাকাত নামাজ পড়তেন এবং বলতেন, যেহেতু আমি এক বড় বাদশার দরবারের দিকে যাচ্ছি তাই আমার এইভাবে যাওয়া উচিত। এই ব্যতিক্রমী স্টাইলে হজের সফর সম্পন্ন করতে তার মক্কায় মুকারামায় পৌঁছাতে 12 বছর সময় লেগেছিল। হজ করার পর দ্বিতীয় বছর হযরত বায়েজিদ বিসলামী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মদিনা শরীফ যাওয়ার ইচ্ছা করলেন। যখন তিনি মদিনা শরীফে উপস্থিতির জন্য রওনা হলেন তখন শত শত লোক তার সঙ্গী হল, যেহেতু তিনি একাকিত্ব পছন্দ করতেন এবং তার চারপাশে মানুষের ভিড় পছন্দ করতেন না, কারণ সাধারণ মানুষ প্রশংসা করে, অকারণে মানুষকে চড়িয়ে দেয় এবং সে যে ইবাদত করতে চায় তা তাকে করতে দেয় না। তাই এমন লোকদের থেকে মুক্তি পাওয়ার জন্য সাইয়দনা বায়েজিদ বিসলামী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই কৌশল ব্যবহার করলেন যে একটি উটের উপর অনেক বোঝা চাপিয়ে দিলেন। এতে লোকেরা খুব আশ্চর্য হলো এবং তারা বিস্ময় নিয়ে বলতে লাগলেন, আপনি এত বোঝা একটি বোবা পশুর উপর চাপিয়ে দিলেন? তিনি বললেন, একটু মনোযোগ দিয়ে দেখুন, সামান উটের উপর আছে নাকি অন্য কিছুর উপর? যখন লোকেরা মনোযোগ দিয়ে দেখল তখন দেখতে পেল যে সামান উটের উপর নয় বরং শূন্যে ঝুলছে, অর্থাৎ লটকানো আছে। এই দৃশ্য দেখে লোকদের চোখ বিস্ময় বিস্ফোরিত হয়ে গেল। তিনি তাদেরকে বললেন, আমি তোমাদের থেকে নিজেকে গোপন করেছিলাম, তখন তোমাদের মনে আমার সম্পর্কে এই কুধারণা সৃষ্টি হয়েছিল যে আমি অসহায় পশুর উপর এত বোঝা চাপিয়ে দিয়েছি এবং এখন যখন বাস্তবতা দেখাচ্ছি তখন তোমাদের মধ্যে তা সহ্য করার সাহস নেই। এই কথা বলে তিনি তাদের সকলের থেকে নিজেকে মুক্ত করলেন। একদা এক ব্যক্তি হযরতে সাইয়দনা বায়েজিদ বিসলামী রাহমাতুল্লাহ তাআলা এর খেদমতে উপস্থিত হয়ে আরজ করল, হুজুর, একনিষ্ঠ হৃদয়ের সাথে আমার দিকে এমন দৃষ্টি দিন যেন আমার কাজ হয়ে যায়। তিনি বললেন, আমি 30 বছর ধরে আল্লাহ পাকের কাছে একনিষ্ঠ হৃদয় কামনা করছি এবং তার দরবারে দোয়া করে যাচ্ছি যে হে আল্লাহ, আমাকে একনিষ্ঠ হৃদয় দান করো, কিন্তু এখনো আমি একনিষ্ঠ হৃদয় পেতে সফল হতে পারিনি। সুতরাং যখন আমার নিজের হৃদয় ইখলাস শূন্য তখন তোমার জন্য ইখলাসের দৃষ্টি কোথা থেকে আনবো? প্রিয় ইসলামী ভাইরা, শুনলেন তো পূর্ববর্তী যুগের মানুষরা তাদের বুজুর্গদের প্রতি কেমন ভক্তি রাখতেন। যদি তারা আন্তরিকতার সাথে একবার তাকাতেন তবে তাদের কাজ হয়ে যেত। আর এই বুজুর্গদের বিনয় ও নম্রতা কেমন ছিল! যখন সেই ব্যক্তি হযরত সাইয়দনা বায়েজিদ বিসলামী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছে ইখলাসের সাথে তাকানোর আবেদন করলেন তখন তিনি নিজেকে ইখলাসওয়ালা হিসেবে স্বীকারই করলেন না এবং সেই ব্যক্তিকে ফিরিয়ে দিলেন। একবার সাইয়দনা বায়েজিদ বিসলামী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির উপর আল্লাহর ভয়ের প্রবলতার কারণে কাঁপুনি শুরু হলো। এতে তার এক মুরিদ খুব আশ্চর্য হয়ে বলল, আল্লাহর ভয় তো আমাদেরও আছে, কিন্তু আপনার উপর এই অবস্থা কিভাবে ভর করলো? তিনি বললেন, 30 বছরের পরিশ্রম ও নফসকে নিয়ন্ত্রণের মাধ্যমে আমি যে মাকাম স্তর অর্জন করেছি তা আমি তোমাকে এক মুহূর্তে কিভাবে বোঝাতে পারি। হে আশিকানে আউলিয়া, শুনলেন তো, হযরত সাইয়দনা বায়েজিদ বিসলামী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি 30 বছর ধরে রিয়াজাতে নফস অর্থাৎ আত্মশুদ্ধি করেছেন, তারপর তিনি একটি মাকাম অর্জন করেছেন। অথচ আমরা চাই যে আমরা একেবারে সবকিছু পেয়ে যাই এবং একবারে সবকিছু শিখে ফেলি। কখনো কখনো দাওয়াত ইসলামী দিনী পরিবেশে জড়িতদের এটাই আকাঙ্ক্ষা থাকে যে তারা দ্রুত মুবাল্লিগ হয়ে যাক। দেখুন, শিশু এখন মাত্র কথা বলতে শিখছে, আর সে যদি বলে যে আমার হাতে মেট্রিকের সনদ চলে আসুক, তবে এটা সম্ভব নয়, বরং এর জন্য তাকে 10 বছর পরিশ্রম করতে হবে, তবেই সে মেট্রিকের সনদ লাভ করবে। হযরত সাইয়দনা বায়েজিদ বুস্তামী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বিলাতের উচ্চতর স্তরে অধিষ্ঠিত কারামত সম্পন্ন বুজুর্গ ছিলেন। একদা রোম সাম্রাজ্যে মুসলিমদের সাথে কাফিরদের যুদ্ধ চলছিল এবং মুসলিম সেনাবাহিনী পিছু হটতে শুরু করল। মুসলিম সেনাবাহিনীর একজন সৈনিক হযরত সাইয়দনা বায়েজিদ বিসলামী রহমাতুল্লাহ তাআলা আলাইহির প্রতি অত্যন্ত ভক্ত ছিল। হঠাৎ তার মুখ থেকে বেরিয়ে এলো, ইয়া শেখ বায়েজিদ, সাহায্য করুন, যদি শয়তান কুমন্ত্রণা দেয় যে কেবল আল্লাহই সাহায্য করতে পারে তাহলে সাইয়দনা বায়েজিদ বুস্তামী রহমাতুল্লাহ তাআলা আলাইহি কিভাবে সাহায্য করতে পারেন, যেহেতু তাকে ডাকা হয়। তাই এই ধরনের কুমন্ত্রণা দূর করার জন্য শেখে তরিকত আমিন আলী সুন্নাহ দামাত বারকাতুল আলিয়া রচিত 20 পৃষ্ঠার আকাশের বাদশাহ পত্রিকাটি পড়ুন। ঠিক তখনই ভয়ঙ্কর আগুন দৃশ্যমান হলো, কাফিরদের বাহিনী পালিয়ে যেতে লাগলো এবং মুসলিমদের বিজয় হলো। হে আশিকানে আউলিয়া, সাইয়দনা বায়েজিদ বুস্তামী রহমাতুল্লাহ তালের মাকাম যেমন অত্যন্ত উচ্চ, তেমনি তার অনুশোচনা ও কোমলতাও অত্যন্ত প্রভাব সম্পন্ন। এক রাতে তিনি তার বাড়ির ছাদে গেলেন এবং দেয়াল ধরে সারা রাত নীরবে দাঁড়িয়ে রইলেন, যার কারণে তার প্রস্রাবে রক্ত আসা শুরু হলো। লোকেরা কারণ জিজ্ঞাসা করল। তিনি বললেন, এর দুটি কারণ রয়েছে। প্রথমত, আজ আমি আল্লাহ পাকের ইবাদত থেকে বঞ্চিত রইলাম, কারণ আমি রাতে ইবাদত করতে পারিনি। দ্বিতীয়ত, শৈশবে আমার দ্বারা একটি গুনাহ সংঘটিত হয়েছিল। এই দুটি বিষয় নিয়ে আমি এতটাই ভীত ছিলাম যে আমার অন্তর রক্তে পরিণত হয়েছিল এবং প্রস্রাবের মাধ্যমে রক্ত বের হতে শুরু করলো। প্রিয় ইসলামী ভাইরা, সারা রাত গাফিল হয়ে ঘুমিয়ে থাকি, অথচ আল্লাহ পাকের নেকার বান্দারা তাদের রাতগুলো ইবাদতে কাটাতেন। হযরতে সাইয়েদনা বায়েজিদ বুস্তামী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দ্বিতীয় কারণটি উল্লেখ করে বললেন, শৈশবে তার দ্বারা একটি গুনাহ সংঘটিত হয়েছিল। মনে রাখবেন, নাবালকের গুনাহ গণনার যোগ্য নয়, কিন্তু তা সত্ত্বেও সাইয়েদনা বায়েজিদ বুস্তামী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কতটা ভীত ছিলেন যে প্রস্রাবের মাধ্যমে রক্ত আসা শুরু হলো। আমরা প্রাপ্তবয়স্ক, বুদ্ধিমান এবং এই বিষয়ে সচেতন হওয়া সত্ত্বেও যে অমুক কাজ গুনাহ এবং আল্লাহ পাকের নাফরমানি প্রকাশ্যে অর্থাৎ নির্ভয় এবং জনসম্মুখে তা করি এবং কারো সাহস নেই যে আমাদেরকে থামাবে বা বাধা দিবে, আমরা ফজরের সময় ঘুমিয়ে থাকি এবং আমাদের এই অনুভূতিও হয় না যে বাড়ির ও মহল্লার লোকেরা আমাদের নামাজ না পড়ার কথা জানতে পারবে, স্পষ্টতই যেখানে আল্লাহ পাকের ভয় রইল না তখন অন্য কাউকে কি ভয় করব। আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লজ্জা রইল না তখন অন্য কারো কাছে কি লজ্জা করব। আমাদের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে আমরা প্রকাশ্যে গুনাহ করি, সরাসরি গালি দেই, নির্দ্বিধায় মিথ্যা বলি, ওয়াদা করে ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করি এবং নিয়মিত দাড়ি কামাই, অথচ দাড়ি কামানো হারাম। হাদিস শরীফে এসেছে, গোফ ছোট করো এবং দাড়ি বড় করো, ইহুদিদের মতো আকৃতি তৈরি করো না। আফসোস, আমাদের এই বিষয়ে কোনো ভয় বা লজ্জা হয় না যে আমরা দাড়ি কামিয়ে আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুদের মতো চেহারা নিয়ে ঘুরে বেড়াই। এছাড়া আমাদের এই বিষয়ে কোনো অনুভূতি হয় না যে আমরা মজা করে সুদ ও ঘুষের মাল খাই, প্রকাশ্যে ভেজাল মিশ্রিত কাজ করি এবং ব্যবসায় খুব দুই নম্বরই করি। একদিকে আমাদের এই শোচনীয় অবস্থা, আর অন্যদিকে আল্লাহ পাকের বলি হযরতে সাইয়েদনা বায়েজিদ বিসলামী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির দিকে দেখুন যে শৈশবে করা একটি গুনাহের কথা স্মরণ করে এত ঘাবড়ে গেলেন যে প্রস্রাবের মাধ্যমে রক্ত আসা শুরু হলো, অথচ নাবালিক অবস্থায় করা গুনাহ শরীয়তের গণনায় ধরার মতো হয় না। আমাদের বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ আলাইহিম যখনই তাদের পূর্বের কোন গুনাহের কথা স্মরণ করতেন তখনই তাদের উপর কোমলতা ভর করত। যেমন হযরতে সাইয়েদনা উতবা আল গুলাম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যিনি একজন মহান ওয়ালিউল্লাহ ছিলেন, একবার কোন স্থান দিয়ে যাচ্ছিলেন, তখন একটি বাড়ির কাছে দাঁড়িয়ে পড়লেন। কোমলতা ভয় করার কারণে তিনি ঘামে ভিজে গিয়েছিলেন। যখন লোকেরা জিজ্ঞাসা করলো, হুজুর এখানে আপনার এই অবস্থা কেন হলো, তিনি বললেন, একসময় এই বাড়িতে আমার দ্বারা কোনো গুনাহ হয়েছিল, তাই যখনই আমি এখান দিয়ে যাই তখন আমার সেই গুনাহ তীব্রভাবে মনে পড়ে এবং আমার খুব অনুশোচনা হয়, এই কারণে আমার এই অবস্থা হয়। প্রিয় ইসলামী ভাইরা, চিন্তা করুন, না জানি আমরা একদিনে বরং এক ঘন্টায় বরং এক মিনিটে কত গুনাহ করে ফেলি, কিন্তু আমাদের এই অনুভূতি হয় না, কারণ আমাদের বিবেক একেবারেই মৃত হয়ে গেছে। মনে রাখবেন, আমাদের আল্লাহ পাকের দরবারে উপস্থিত হতে হবে। আমরা যত শান শকতপূর্ণ হই না কেন, আমরা যত বড় শক্তিরই মালিক হই না কেন, আমরা যত বড় ধনী বা কোটিপতি হই না কেন, আমরা যত বড় পদাধিকার ও যত বড় অফিসারই হই না কেন, আমাদেরকে আল্লাহ পাকের এই বাণীকে অবশ্যই সামনে রাখতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাউ ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কানজুল ইমানের অনুবাদ। তোমরা কি মনে করছো যে আমরা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমার দিকে ফিরতে হবে না? হে আশিকানে রসুল, এটা নিশ্চিত যে সকলকে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হতে হবে। যে এটা অস্বীকার করবে সে মুসলিম থাকবে না। গুনাহ করার সময় আমরা কেন ভুলে যাই যে আমাদেরকে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হতে হবে? দুনিয়াতে যখন আমরা কোনো বুজুর্গের সাথে সাক্ষাৎ করতে যাই তখন মাথায় রুমাল বা টুপি ইত্যাদি রাখি। একইভাবে সিগারেট পান করার সময় যদি আমরা কোনো বুজুর্গকে সামনে থেকে আসতে দেখি তবে সঙ্গে সঙ্গে সিগারেট লুকিয়ে ফেলি বা নিচে ফেলে দ্রুত সেটা পা দিয়ে পিষে দেই। দেখুন, যেখানে আমরা একজন বুজুর্গকে এত লজ্জা ও হায়া অনুভব করি, সুতরাং আল্লাহ পাককে লজ্জা ও হায়া কেন করি না, যিনি আলিমুল গায়বি ওয়া শাহাদা, অর্থাৎ তার কাছে কোনো কিছুই গোপন নেই এবং তিনি আমাদের প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল প্রকার অশ্লীলতা থেকে নিষেধ করেছেন। আহ, যদি আমাদের বিবেক জাগ্রত হয়ে যেত এবং আমাদের এই মন মানসিকতা তৈরি হয়ে যেত যে আল্লাহ পাক দেখছেন, যখন আমাদের এমন চিন্তা তৈরি হবে যে আল্লাহ পাক দেখছেন, তখন ইনশাআল্লাহ আমাদের মধ্যে অবশ্যই গুনাহের অনুভূতি সৃষ্টি হবে। যখন গুনাহের অনুভূতি সৃষ্টি হবে তখন ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচার পথও তৈরি হবে, আর যখন গুনাহ থেকে বাঁচার পথ তৈরি হবে তখন ইনশাআল্লাহ আমরা প্রকাশ্য ও অপ্রকাশ্য উভয় প্রকার উন্নতি লাভ করব। আল্লাহ পাক আমাদেরকে সাইয়েদুনা বাইজিদ বিস্তামী রহমাতুল্লাহ তাআলার বরকত দ্বারা সমৃদ্ধ করুক। আমিন। বিজয় খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।